বিশ্ব ক্রিকেটের মঞ্চে মাঝে মাঝেই নানা ধরনের দুর্নীতির কথা শোনা যায়। সবশেষ হচ্ছে জুয়ারির কাছ থেকে প্রস্তাব পাওয়ার পরও তা প্রকাশ না করার কারণে বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানকে 2 বছরের জন্য নিষিদ্ধ করেছে ICC। এই তথ্যটি আপনাদের সবার জানা, আমরা আজ একটু জানার চেষ্টা করব সাকিব আল হাসানের ব্যাপারে এখন BCB কী করছে, শাস্তি কমানোর কোনো কৌশল তারা কি বের করার চেষ্টা করছে, ICC এই ধরনের বিষয়গুলোকে কিভাবে খুঁজে পান, যে জুয়ারি প্রস্তাব দিয়েছে তার ক্ষেত্রে কি করছে, এইসব নানা প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের আজকের আলাপন। এবং আমাদের সঙ্গে বাংলাদেশের 2 জন সিনিয়র ক্রীড়া সাংবাদিক অতিথি হিসেবে রয়েছেন, শুরুতেই তাদের সঙ্গে একটু আপনাদের পরিচয় করিয়ে দেই, তারপর আমরা অনুষ্ঠানে যাব। আমাদের সঙ্গে আজ রয়েছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মঞ্জুর মোর্শেদ, এবং রয়েছেন 71 টেলিভিশনের সিনিয়র ক্রিকেট করেসপন্ডেন্স দেব চৌধুরী। আপনাদের 2 জনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
ধন্যবাদ আপনাকে।
যেমনটা বলছিলাম যে BCB কি কিছু করছে সাকিব আল হাসানের শাস্তি কমানোর বিষয়ে, সবশেষ তথ্য যেটি সেটি একটু দিয়ে আপনাদের 2 জনের কাছে যেতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশের সাবেক এই অধিনায়কের শাস্তি কমানোর জন্য চেষ্টা চালাবে BCB। পুরো বিষয়টির আইনি দিক খুঁজে দেখছে BCB। ইতিমধ্যে নিজেদের আইনি বিভাগের সঙ্গে কথাও বলেছে BCB। গতকাল সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন BCB-র প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। আপনাদের 2 জনের কাছ থেকে এই কারণেই জানতে চাওয়া যে আপনারা যে তথ্যটি আমরা জানি তারপরেও নিশ্চয়ই আপনারা আরও কিছু জানেন, কারণ আপনারা প্রতি মুহূর্তে এই বিষয়টি নিয়ে কাজ করছেন, খোঁজখবর রাখার চেষ্টা করছেন। শুরুতে একটু দীপ চৌধুরী আপনার কাছ থেকে জানতে চাই, আমি যতটুকু বললাম এর বাইরে আপনার কাছে কি তথ্য রয়েছে, এবং আসলে আইনি বিভাগের সঙ্গে কথা বলছে BCB, এর মধ্য দিয়ে কি শাস্তি কমানোর কোনো সুযোগ রয়েছে আসলেই?
তোমাকে ধন্যবাদ। আমি ভয়েস অফ আমেরিকার দর্শক শ্রোতা যাই হোক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যে ব্যাপারটা আপনি বললেন সেই ব্যাপারটার বাইরে যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে আইনি দিক থেকে এই ভার্ডিক্টের এগেইনস্টে অ্যাপিল করার ক্ষমতা সাকিব আল হাসান কিংবা ICC কাউরি নেই, এটা খুব স্পষ্ট করে উল্লেখ করা আছে। তো সেই ক্ষেত্রে এটা একবারে এই কথাটা শেষ হয়ে গেছে, অর্থাৎ আইনি দিক দিয়ে সাকিব আল হাসানের শাস্তি মৌকুফ করার যে বিষয়টা কিংবা রিঅ্যাপেলের যে বিষয়টা সেটার কোনো সুযোগ আসলে নেই। BCB যেটা চেষ্টা করছে সেটা হচ্ছে কোনোভাবে যদি কোনো ফাঁক বের করার সুযোগ থাকে। সেকেন্ড থিং হচ্ছে 6 মাস, 3 মাস বা 4 মাস পরে BCB হয়তো একটা আর্নেস্ট রিকোয়েস্ট করতে পারে এটা রিকনসিডার করার জন্য সাকিব আল হাসান অথবা সোল বা বডি হিসেবে ICC-র কাছে, যে কোনোভাবে এটার ডিউরেশনটা 12 মাস থেকে কমিয়ে 11 মাস বা 10 মাস করা যায় কিনা। বিফোর দ্যাট সাকিবের যেটা করতে হবে, যেটা অনেকের সঙ্গে কথাবার্তা আমরা বলার পরার সব ব্যাপারটা সম্পর্কে কিছুটা জেনেছি যে এটা এন্টায়ারলি কারেক্ট সেটা আমি হলফ করে বলতে পারছি না, এটা হচ্ছে অনেকের অনুমান কারণ এই ধরনের ঘটনা আগে ঘটেনি। তো কি প্রসিডিউর হয়ে যাওয়া যাবে, আমার মনে হয় BCB তো বটেই, অন্য অনেকেও শিওর না। সেটা হচ্ছে ICC-র দুর্নীতি বিরোধী যে সমস্ত ক্যাম্পেইন গুলো হয়, ইয়াংস্টার্সদের যেভাবে উজ্জীবিত করা হয় দুর্নীতির এগেইনস্টে কিংবা ক্রিকেট করাপশনের এগেইনস্টে বা ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং, যে কোনো স্ক্যান্ডালের এগেইনস্টে স্ট্যান্ড নেওয়ার জন্য সেই সমস্ত সভা, সেমিনার বা সোশ্যাল ওয়েলফেয়ার এর কাজে সাকিব আল হাসান যদি অংশগ্রহণ করেন বা এই ক্ষেত্রে তার যথেষ্ট কার্যক্রম দৃশ্যমান করতে পারেন ICC-র কাছে, সেই ক্ষেত্রে হয়তো BCB-র জন্য ওই আপিলটা করা একটু সহজ হতে পারে। এটা কোনো আইনি দিক না, আমি আবারও বলছি এটা হচ্ছে একটা রিকনসিডারেশনের ব্যাপার থাকতে পারে। সেই ক্ষেত্রে হয়তো টি-20 ওয়ার্ল্ড কাপটা খেলার জন্য, যেহেতু সাকিব অনেক বড় একটা তারকা শুধুমাত্র বাংলাদেশের জন্য না, গ্লোবাল ক্রিকেটের পার্সপেক্টিভেই, তো সেই রিকোয়েস্টটা হয়তো তারা করবেন। এটা আমরা গত 2-3 দিন ধরেই BCB-র নীতি নির্ধারণী পর্যায় থেকে শুনছি, আপনি যেমনটা বলছিলেন যে BCB-র প্রধান নির্বাহী তিনিও এটা নিয়ে কথা বলেছেন, অর্থাৎ তাদের মধ্যে ব্যাপারটা ভাবনার পর্যায়ে আছে, তারা হয়তো এটার এক্সিকিউশনের দিকেও যাবেন, তবে সেটার আইনি কোনো ভিত্তি নেই। এটা আপনি বলতে পারেন রাদার 2 বা 3 পক্ষীয় মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর উপর হয়তো হতে পারে। তোহিত
মঞ্জুর, আপনার কাছ থেকে জানতে চাই, আইনি বিভাগের সঙ্গে কথা বলা, এবং আমরা শুরু থেকেই জানি যে সাকিব আল হাসান এবং ICC কেউই এই যে সিদ্ধান্ত হয়েছে সেটার বিরুদ্ধে আপিল করতে পারবেন না, তারপরও BCB কেন আইনি বিভাগের সঙ্গে কথা বলছে? যেমনটা দীপ চৌধুরী বলছিলেন যে হয়তোবা রিকোয়েস্ট জানাতে পারে, তাহলে এই আইনি বিভাগের সঙ্গে কথা বলার মানেটা কি?
আমি
ধন্যবাদ তাহিদ। আমার মনে হয় দেব অনেকখানি ক্লিয়ার করেছে। সেখানে আমার যেটা বলার রয়েছে এবং যেটা আমি বুঝেছি সেটা হচ্ছে যে এখানে যে দণ্ডাদেশ রয়েছে সেটা কিন্তু 2 বছরের এবং সেখান থেকে 1 বছর কিন্তু স্থগিত করা হয়ে গেছে, মানে ওই শাস্তি আর তাকে ভোগ করতে হবে না। এর কারণটা হচ্ছে তিনি সরাসরি ম্যাচ পাতাননি এবং তার অনেকগুলো ভালো ব্যবহারের কারণে তিনি অন্তত 6টা প্যারামিটার ছিল, যে 6টা প্যারামিটার আন্ডারস্ট্যান্ডিং এর কারণে কিন্তু তার যে শাস্তি সেটা 1 বছর মৌকুফ হয়ে গেছে। এখন 1 বছরের যে শাস্তি সেটা রয়েছে। এখন সাকিব আল হাসান যদি তিনি যেটা বলছিলেন, তিনি যদি আকসুর কার্যক্রমে খুব ভালোভাবে সহায়তা করেন, দুর্নীতি বিরোধী যে অভিযান রয়েছে আইসিসির সেখানে যদি কোঅপারেট করেন, তিনি যদি সামাজিক সচেতনতা তৈরিতে সহযোগিতা করেন এবং তিনি যদি নতুন ক্রিকেটারদেরকে এই ব্যাপারে ওয়াকিবহাল করার জন্য শত প্রণোদিত হয়ে আরো নিজস্ব কর্মসূচি বাস্তবায়ন করেন, এই সময় তো তিনি কোন ধরনের ক্রিকেট খেলবেন না, সেটাতে হয়তোবা আইসিসির কাছ থেকে এক ধরনের সন্তুষ্টি পাওয়া যেতে পারে এবং সেই সন্তুষ্টির সাপেক্ষে কিভাবে আবেদনটা করা যায় যে না, সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের ব্র্যান্ড এবং বাংলাদেশের জন্য অত্যাবশ্যকীয় একজন ক্রিকেটার, তাকে একাদশে চাই চাই বাংলাদেশের, সেই ক্ষেত্রে কোন কনসিডারেশন আইসিসির রয়েছে কিনা, এমন প্রেক্ষাপট বিবেচনায় নিয়েই সম্ভবত বিসিবি এগোচ্ছে বা সামনে দিনগুলোতে এগোবে, কিন্তু সেটা এখনই বলা যাবে না। অন্তত 3 থেকে 4 মাস পরে হয়তো যে আবেদনটা করা যেতে পারে যে শাস্তিটা কমানো যায় কিনা। আপনি জানেন যে 1 বছরের শাস্তি যদি চলতে থাকে তাহলে পরবর্তী যে টি-20 ওয়ার্ল্ড কাপের সামনের দিকের ম্যাচগুলো হয়তো তিনি পাবেন না, কিন্তু এই সময়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে যদি তিনি না থাকেন তার ফিটনেস ফর্ম সেই পর্যায়ে থাকবে কিনা আমরা কিন্তু আসলে শঙ্কিত। যত বড় ক্রিকেটারই হন না কেন আপনি, আপনি যদি খেলার মধ্যে না থাকেন তাহলে কিন্তু আলটিমেটলি কোয়েশ্চেনেবল হয়ে যায় আপনার পারফরমেন্স, যে 1 বছর পরে আলটিমেটলি আপনার পারফরমেন্স কোথায় থাকবে। তো আমরা সবসময় প্রত্যাশা করব যে যত কমে আসবে তার শাস্তিটা ততই বাংলাদেশের ক্রিকেটের জন্য মঙ্গল। তাহলে
জি, আমরা এ কারণেই আসলে জানতে চাইছিলাম যে বিসিবি কি করছে, কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বিসিবির সাবেক বোর্ড প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী এরই মধ্যে বলেছেন যে সাকিবের নিষেধাজ্ঞার বিষয়ে সবই জানতেন পাপন, অর্থাৎ বর্তমান যে সভাপতি রয়েছেন নাজমুল হাসান পাপন। এবং তিনি তার টুইটে লিখেছেন যে উদ্ধৃতি দিয়েই লিখেছেন যে যখন আন্দোলন চলছিল ক্রিকেটারদের তখন 22 অক্টোবর সংবাদ ব্রিফিংয়ে বর্তমান বিসিবির সভাপতি বলেছিলেন শীঘ্রই ম্যাচ পাতানোর গুমর ফাঁস করা হবে। তিনি সন্দেহ করছেন যে বিসিবির বর্তমান সভাপতি সবই জানতেন। দেবচৌধুরী, আপনার কি মনে হয়?
ব্যাপারটা হচ্ছে যে সাবের হোসেন চৌধুরী কি বলেছেন সেটা আমি জানি না, আর ডেটের ব্যাপারে যে কথাগুলো আপনি বলছেন সেই ব্যাপারে গত বুধবারে, এই আজকে তো বাংলাদেশের শুক্রবার, গত বুধবারে আমরা 71 সংসদে আমি নিজে একটা শো করেছিলাম, তো সেখানে বিসিবির সম্মানিত পরিচালক মাহবুবুল আলমের কাছে ঠিক এই প্রশ্নটাই আমি রেখেছিলাম। তো বিসিবির পক্ষের বক্তব্য হচ্ছে এই ঘটনাটা তারা প্রথম জানতে পারেন আইসিসির লাস্ট মান্থ যে মিটিং এ তারা অ্যাটেন্ড করেছিলেন সেখানে, এবং তাদের দাবি অনুযায়ী, বিসিবির দাবি অনুযায়ী যে ওই মিটিং থেকে ঘটনাটা বলা হয়েছে, কিন্তু ঘটনার পরম্পরা কি, ঘটনা কোথায় ঘটেছে, কি হয়েছে, কি ভার্ডিক্ট আসতে পারে, কি হতে যাচ্ছে এই ব্যাপারে কোনো ধারণা দেওয়া হয়নি, কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছে সেটাই জানানো হয়েছে। বিসিবির সেই পরিচালক অন স্ক্রিন টিভিতে 71 টিভিতে তিনি দাবি করেন সাকিব আল হাসান পুরো ঘটনাটা সবার প্রথমে জানান 21 তারিখে, অর্থাৎ সেদিন প্লেয়াররা তাদের 11 দফা দাবি নিয়ে ডেমনস্ট্রেশন করে মিডিয়ার সামনে, তার পরের দিনই বিসিবির চেয়ারম্যান নাজবুল হাসান পাপন এমপি তিনি সংবাদ সম্মেলনে তার বক্তব্য পেশ করেন এবং সেইখানেই ফিক্সিং এর প্রসঙ্গটা চলে আসে। তো বিসিবির এই পরিচালকের কথা যদি আমরা সত্যি ধরে নেই তাহলে আলটিমেটলি কিন্তু ব্যাপারটা প্রায় ঘটেছে, তিনি আগে যে জানতেন না ব্যাপারটা, তারা কিন্তু ঘটনার পরম্পরা কি, ঘটনা কি ঘটেছে, সেটার লেভেলটা কোন জায়গাতে যেতে পারে, শাস্তির মাত্রা কি হতে পারে, কোড অফ কন্ডাক্ট কোন কোন জায়গাতে কি বলা যায় যে ভায়োলেট করা হয়েছে সেটাও তিনি জেনেছেন 21 তারিখ সাকিব আল হাসানের কাছ থেকে। তো স্বাভাবিকভাবে সেটা জানলে 22 তারিখে তার বলাটা যথার্থ। আর এখানে একটা ব্যাপার আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে আইসিসির যে অ্যান্টি কারাপশন ইউনিট, সেই অ্যান্টি কারাপশন ইউনিট পার্টিকুলার 2টো ইস্যুতে যখন তদন্ত করে তখন তারা সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট বডি হিসেবে কারো পারমিশন ছাড়া কিংবা কারো পরামর্শ ছাড়া তদন্ত করতে পারে। এর 1 নম্বরটা হচ্ছে ডোপিং, 2টা হচ্ছে কোন রকম ফিক্সিং ইস্যু। সাকিবেরটা কিন্তু অর্থ ব্যাপারে তথ্যের আদান প্রদানের ব্যাপারে একটা ইস্যু ছিল। তো তারা যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট বডিকে না জানিয়ে থাকে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি তারা যদি সাকিব আল হাসানকে না জানিয়েও ইনভেস্টিগেশনটা করে থাকে কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও অবহিত না করে ইনভেস্টিগেশন করে থাকে, সেই ক্ষেত্রে রুলস তারা মোটেও ভায়োলেট করেনি। বরং ইন্ডিপেন্ডেন্ট বডি হিসাবে আইসিসিও খোঁজ, এই যে অ্যান্টি কারাপশন ইউনিটটা আছে, তাদের কাজে হস্তক্ষেপ করার এখতিয়ার রাখেন না। সেই ক্ষেত্রে বিসিবির দাবি অনুযায়ী তারা যদি না জেনে থাকেন বা ইনভেস্টিগেশনের কোন পর্যায়ে যদি তাদের না জানানো হয়ে থাকে অ্যান্টি কারাপশন ইউনিট থেকে, তাহলে সেই ক্ষেত্রে সেটা অবশ্যই জাস্টিফাইড, এটা হচ্ছে নিয়মের মধ্যেই পড়ে। এখন বিসিবি সত্যি বলছে না মিথ্যা বলছে, যেটা সাবের হোসেন চৌধুরী প্রশ্ন তুলেছেন সেটা সম্পর্কে আসলে আমার পক্ষে বলাটা এই জায়গা থেকে মুশকিল। আমি শুধু নিয়মটা বললাম এবং বিসিবির যে বক্তব্যটা আমাদের অফিসিয়ালি অন এয়ার ক্যামেরার সামনে টিভিতে বলা হয়েছে, কোটি দর্শক শুনেছেন, আমি সেই বক্তব্যটা আবার দিলাম আপনাদের কাছে। তৌহিদ
মঞ্জুর, আপনার যদি কিছু যুক্ত করার থাকে, আপনিও কি একই ধরনের মতামত পোষণ করেন নাকি আপনি দৃষ্টিভঙ্গি খানিকটা ভিন্ন রয়েছে বিষয়ে?
না, কিছু 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 জায়গায় হয়তো বা সাংঘর্ষিক বিষয় রয়েছে। যে নাজমুল হাসান পাপনের বক্তব্যে হয়তো কিছু সাংঘর্ষিক প্রসঙ্গ আসতে পারে এবং সেটা নিকট অতীতে অনেক সময় ছিল, তো সেটা নিয়ে হয়তো বা প্রশ্ন উঠেছে। কিন্তু দেব যে ব্যাখ্যাটা দিয়েছে আমরাও কিন্তু সেটাই কম বেশি শুনছি বা সেটাই জানি, যে এসইউ তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি এটা ইনভেস্টিগেশনটা চালিয়েছে। এবং যখন সাকিবকে এই বছরের জানুয়ারি থেকে প্রথম তিন দফা তিনি ইনভেস্টিগেটেড হয়েছেন, তো তিন দফা তিনি যখন ইনভেস্টিগেটেড হয়েছেন তিনি কিন্তু সেটি বিসিবিকে জানাননি, বা সাকিব কিন্তু এখনো পর্যন্ত দাবি করেননি যে তিনি বিসিবিকে জানিয়েছেন। এবং তাকে কিন্তু বাপাশে রেখেই বোর্ড সভাপতি বলেছেন যে সাকিব আমাদেরকে জানাননি, আমরাও জানতাম না, আমরা জেনেছি এই 20-22 দিন আগে, অর্থাৎ এই গত মাসের শেষ, আজকে তো এই মাস এক্স্যাক্টলি সেপ্টেম্বরের শেষ দিকে আর কি। তো বিষয়টা দাঁড়িয়েছে যে তারা যেটা বলছেন, তারা যে স্টেটমেন্ট দিচ্ছেন সেটা কিন্তু ডিফাই করার মতো অবস্থানেও সাকিব আল হাসান নেই, যে না বিসিবি ভুল বলছে, এটা জাস্টিফাই করবেন কি করে? আমরা শুধু সন্দেহের বশবর্তী হয়ে হয়তো বা বলছি।
আমি আপনাদের দুজনের কাছে, আমি আপনাদের দুজনের কাছে
সাংঘর্ষিক রয়েছে, কিন্তু বোর্ড থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে এখন পর্যন্ত সেটা ডিফাই করার মতো কোনো, মানে সত্যিকার অর্থে সেই রকম কোনো যুক্তিযুক্ত অবস্থান কিন্তু আমরা কারো কাছ থেকে দেখিনি।
আপনাদের দুজনের কাছ থেকে ছোট্ট করে একটু উত্তর চাইবো, তারপর আমরা আসলে শ্রোতাদের প্রশ্ন নিতে চাই। আমাদের সঙ্গে টেলিফোনে অনেক শ্রোতা যুক্ত হয়েছেন, আমাদের এই অনুষ্ঠানটি ফেসবুকে যাচ্ছে, সেখানেও অনেকে মন্তব্য করছেন, সেই মন্তব্য প্রশ্নগুলো নিশ্চয়ই আপনাদের কাছে নিয়ে আসব। তার আগে শুধু আমি একটু পরিষ্কার হতে চাই, যেমনটা এক বছর তো কোনো ধরনের আন্তর্জাতিক ক্রিকেট খেলতেই পারবেন না, কোনো ধরনের ক্রিকেট খেলতে পারবেন না সাকিব আল হাসান, এবং যদি আইসিসি যা চাইছে অর্থাৎ যে নিয়মকানুন রয়েছে সেই অনুযায়ী যদি তিনি কার্যক্রম পরিচালনা করেন অর্থাৎ তার দায়িত্ব পালন করেন তাহলে এক বছর পর খেলতে পারবেন, এই যখন বাস্তবতা তখন সাকিব আল হাসানের পক্ষে কি এটা বলা সম্ভব যে তিনি বিসিবির সভাপতিকে জানিয়েছেন, অথবা অন্য কোন ধরনের মন্তব্য তার পক্ষে করা কি সম্ভব? সেটা কি আইসিসির বিধিমালাকে লঙ্ঘন করবে? দেব চৌধুরী, হ্যাঁ না উত্তর?
আমার মনে হয় সেটা তার পক্ষে এখন এই মুহূর্তে সম্ভব না, আইন যদি পারমিট করে তারপরে বোধহয় বাস্তবতা নিরিখেই সম্ভব না।
মঞ্জুর মোর্শেদ,
না সেটা তো তিনি চাপে রয়েছেন, কারণ তিনি তিনি কিন্তু এক ধরনের অপরাধের শিকার হয়েছেন। যদিও আমরা বলছি তিনি অপরাধ করেননি, তিনি ভুল করেছেন, কিন্তু এই ভুলটাই অপরাধ, কারণ তিনি জেনে শুনে করেছেন। আমরা জানি যে তিনি 25-30টার মতো, এক্সাক্ট সংখ্যাটা আমি বলতে পারছি না, তিনি এসইউর অনেকগুলো
বাংলাদেশের একমাত্র খেলোয়াড় যিনি সবচেয়ে বেশি কর্মশালায় অংশ নিয়েছেন দুর্নীতি বিরোধী আইসিসি।
সবচেয়ে বেশিবার দুর্নীতি বিরোধী কর্মশালায় অংশ নিয়েছেন মাশরাফি মুর্তজা, 42টা ক্লাস করেছেন, এবং তারপরে অবস্থানে আছেন সাকিব আল হাসান, এবং প্রবাবলি সাকিব আল হাসান আমি নিশ্চিত করে বলতে পারছি না, ইন বিটুইন 29-36।
ওকে, থ্যাংক ইউ আপনাকে। আমরা আসলে এমনটাই জানতাম যে হয়তোবা এমন হতে পারে যেহেতু মাশরাফি এখন নেই দলে, সেখানে হয়তোবা সাকিবের কথাই উঠে এসছে, তিনি সবচেয়ে বেশি বাংলাদেশ দলের। যাই হোক, সে ব্যাপার আমরা একটু
বিষয়গুলো হচ্ছে যেটা হয়েছে সেটা তার অজানা নয় যে আসলে কোথায় ভায়োলেশন হবে কি হবে না। সুতরাং তিনি এই যে চুপচাপ ছিলেন, তিনি একজন বুকির সঙ্গে সংযোগ রেখে গেছেন, হয় তিনি ম্যাচ পাতাননি, কিন্তু এই যে সংযোগ রাখাটা কেন তিনি জানাননি
এবং দেখা করতে চাওয়াটা
নিশ্চিতভাবে এক ধরনের, মানে কি বলবো যে তার মতো ক্রিকেটারের কাছ থেকে এটা কখনোই আশা করা যায় না। এটা যদি মেহেদী হাসান মিরাজ করতেন বা সৌম্য সরকার করতেন হয়তো বা নিজেকে আপনি একজন ক্রিকেট প্রেমী হিসেবে প্রবোধ দিতে পারতেন, কিন্তু যখন সাকিব আল হাসান করেছেন তখন কিন্তু একটা প্রশ্ন অবশ্যই 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 উঠে যায়।
জি, আমরা একজন শ্রোতার প্রশ্ন নিয়ে আবার আপনাদের কাছে ফিরছি। শ্রোতা, আপনার কাছে অনুরোধ, আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন অথবা মন্তব্যটি করবেন। হ্যালো
সাহেব ভাই, নমস্কার।
নমস্কার
জি, আমি পঞ্চগড় থেকে দীপক চক্রবর্তী বলছি।
জি ভাই বলুন।
আমার প্রশ্ন হচ্ছে যে তারপরে কিছুদিন আগে বললেন সাকিবুল হাসান এক বছর খেলতে পারবে না, আমাদের পেনাল্টি বললো তিনি দোষ করেছে আবার দোষটা স্বীকার করে নিয়েছে। আমার ছোট্ট করে প্রশ্ন থাকবে, সেটি হচ্ছে এক বছরের মাথায় উনি কি এরকম কি জানা গেছে? আমরা জানি উনি খুব দুর্দান্ত ক্রিকেট খেলে, আমরা ক্রিকেটার ভক্ত, সেক্ষেত্রে উনি এক বছর কি বসে থাকবে না আবার উনি ক্রিকেটের সাথেই থাকবেন আর কি?
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানজুর মুর্শিদ, আপনার কাছে কি কোনো তথ্য রয়েছে বাংলাদেশের?
এই সময় তো কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে পারবেন না, এটা তো নিশ্চিত। তো এই সময় আলটিমেটলি তাকে যেটা করতে হবে যে সেটা হচ্ছে তার ফিটনেস ঠিক রাখতে হবে, ক্রিকেটের সঙ্গে থাকতে হবে, নেট করতে পারবেন, সেখানে কোনো অসুবিধা নাই, কিন্তু প্রতিযোগিতামূলক ক্রিকেটে তিনি থাকতে পারবেন না। তবে একটা জিনিস হয় যে যখন একজন প্রফেশনাল ক্রিকেটার সার্কিট থেকে এক বছরের জন্য বেরিয়ে যান, তারপরে ফিরে এসে তার কিন্তু সেই ফর্মে ফেরাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, মানসিক যে মনস্তাত্ত্বিক, ধরেন অত দীর্ঘ সময় ধরে, এক যুগেরও বেশি সময় ধরে জাতীয় দলে খেলছে, তো এই সময়ে যে একটা ধারাবাহিকতার মধ্যে দিয়ে সে জাতীয় দলের সঙ্গে ছিল, হঠাৎ করে যখন একটা মাঝখানে যখন একটা ব্যারিয়ার চলে এলো, তখন কিন্তু সেটা তার ক্যারিয়ারকে কিন্তু অন্যদিকে ভিন্ন দিকে নিয়ে গেলেও যেতে পারে। কিন্তু আমরা জানি যে সাকিব আল হাসান মানসিক ভাবে অনেক 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 শক্ত একজন মানুষ, তিনি জানেন কিভাবে নিজেকে পারফর্ম করাতে হয়, কিভাবে নিজের সেরাটা বের করে নিতে হয়। তো আমরাও আসলে তাকিয়ে থাকবো যে এই সাকিব যেন আরো শক্তিশালী হয়ে আসেন, এই সাকিব যেন দেশকে আরো অনেক বেশি কিছু দিতে পারেন।
জি দেব চৌধুরী, আপনার কাছে প্রশ্ন, সাকিব আল হাসান এই নিষিদ্ধ হওয়ার সময়টাতে কি করবেন এবং তিনি কি দেশে থাকবেন নাকি বাইরে আসবেন, এমন কোন তথ্য আপনার কাছে রয়েছে?
আমি যতটুকু শুনেছি তিনি কিছুদিনের জন্য ছুটি কাটাতে আমেরিকাতে যাবেন এবং সেখানে মোটামুটি একটা লম্বা সময় তার থাকার ব্যাপারে শুনেছি, প্রায় মাস দুয়েকের মতো সেখানে নাকি তার থাকার কথা, এবং সেখানে তিনি কোথায় প্র্যাকটিস করবেন, কি ধরনের ট্রেনিং করবেন সেটারও বোধ হয় একটা চার্ট তিনি করে ফেলেছেন এর মধ্যে যতটুকু শুনতে পেরেছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে মঞ্জুর ভাই যেটা বলছিলেন সেটা আসলে অ্যাবসলিউটলি কারেক্ট, যে সাকিব চাইলেই তো ক্রিকেটের থেকে দূরে থাকতে পারবেন না, এটা তো আসলে হয় না। আর তিনি যদি বাংলাদেশেও থাকেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ক্রিকেটিং ফেসিলিটিস আছে সেগুলো ব্যবহার করার ক্ষেত্রে তো কোন রকম নিষেধাজ্ঞা নেই, তো তিনি তার প্র্যাকটিস বা অন্যান্য যে ধরনের ফেসিলিটিস দিয়ে নিজেকে আপডেট রাখা যায়, ক্রিকেটের সঙ্গে থাকা যায়, আমি নিশ্চিত সাকিব আল হাসান এটা থেকে দূরে যাবেন না, কেননা বাংলাদেশ তাকিয়ে আছে সাকিব আল হাসানের দিকে। 2023 বিশ্বকাপ সাকিবকে ঘিরেই বাংলাদেশ স্বপ্ন দেখছে, এই স্বপ্ন তো শুধু মানে বাংলাদেশের মানুষের, ক্রিকেট ভক্তদের, আপনার আমার এমন তো না, সাকিবের নিজেরও তো স্বপ্ন সেটাই হওয়া উচিত।
জি, আমরা একটু যেতে চাই আসলে সাকিবের বিষয়েই, সেটি হচ্ছে আমরা শাস্তির কথা শুনেছি, সবকিছু মোটামুটি আমরা জানি, আপনারা দুজন যেহেতু সিনিয়র সাংবাদিক এই বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন, আমরা যতটা জেনেছি যে সাকিবের সঙ্গে হোয়াটসঅ্যাপে যে যোগাযোগ হয়েছিল জুয়ারির, সেখান থেকে তিনি কিছু কিছু মেসেজ ডিলিট করে দিয়েছেন, আপনাদের পক্ষে কি জানা সম্ভব হয়েছে সেগুলো আসলে কি ছিল?
আমি আসলে যদি বলি আমার পক্ষে এই জিনিসটা জানার কোনো সম্ভব হয়নি, এটা আমি কেন খুব সম্ভবত হাই অথরিটির কেউ ছাড়া এই এই মেসেজ যে বের করা যাবে না ব্যাপারটা এমন না, আজকে এটা আমরা আসলে আমাদের শোতে আলোচনা করেছি, তাইলে এটা এই মেসেজটা বের করা যেতেই পারে, কিন্তু সেই ক্ষেত্রে আপনি আমি বা আমাদের জায়গা থেকে এই সুযোগটা কম, এটা হয়তো রাষ্ট্রীয় পর্যায় থেকে হতে পারে কিংবা আপনার আইসিসি থেকে হতে পারে, আইসিসি যদি জানতে চায় যে রিলেটেড সেই মেসেজ গুলোতে আসলে কি ছিল, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে হয়তো বা তারা বের করতে পারে, কিন্তু আমাদের জায়গা থেকে আমি যদি বলি আমি অ্যাবসলুটলি আমি কিছুই জানি না।
মানজুর মোর্শেদ, আইসিসি এত বড় একটা সিদ্ধান্ত নিল যে তথ্যের উপর ভিত্তি করে, আপনি কি মনে করেন যে আইসিসির এক ধরনের নৈতিক দায়িত্ব রয়েছে ক্রিকেট ভক্তদের জানানো যে আসলে সেই মেসেজগুলো কি ছিল, আপনার কি মনে হয়?
না, এখন বিষয়টা হচ্ছে দেখেন, আমি একটু যদি ভিন্ন ভাবে জিনিসটা দেখি যে সাকিব আল হাসান কিন্তু বাংলাদেশের ক্রিকেটের একটা একজন ব্র্যান্ড, এবং সাকিব আল হাসান নিজেকে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি ভুল করেছেন, এখন ভুল করেছেন, ভুলের শাস্তি তিনি পাচ্ছেন। কখনো কখনো কিছু কিছু জিনিস হয়তো বা আপনার কভার আপ করে রাখা লাগে, যদি ওটা আপনি ওপেন করে দেন তাহলে জিনিসটা কিন্তু আরো আগলি হয়ে যায়। এখন সাকিব মেসেজে অজিত আগরওয়ালের সঙ্গে কি চ্যাট করেছেন, ওখানে কি কি বিষয় উঠে এসেছিল, সেটা হয়তো হয়তো একদিন অবমুক্ত হবে। যেটা দেব বলছিল যে এটা শুধুমাত্র এই এন থেকে সাকিব জানেন, ওই এন থেকে ওই বুকি জানেন, এরপরে হয়তো বা যদি আইটি এক্সপার্টদের সাহায্য নিয়ে যদি তথ্যটা বের করা যায় হয়তো বা সে চেষ্টা করা হবে, কিন্তু সেটা একেবারে সবার জন্য অবমুক্ত করাটা মনে হয় না ঠিক হবে। কারণটা হচ্ছে খুবই সাধারণ মানুষ কিন্তু এই সাকিব আল হাসানের ফ্যান, খুবই সাধারণ মানুষটাই কিন্তু যেদিন সাকিব সেঞ্চুরি করেন, পাঁচ উইকেট মেরে দেন, তার প্রশংসায় কিন্তু ভাসান। যেদিন সাকিব ব্যর্থ হন সেদিন কিন্তু সাকিবকে সবচেয়ে খারাপ গালিটা দিতে তিনি ছাড়েন না। সুতরাং সাকিবের যে সিকিউরিটি, সাকিবের যে সম্মান রক্ষার বিষয়, হ্যাঁ, তার যে সোশ্যাল স্ট্যাটাস সেটা কিন্তু রক্ষা করাও কিন্তু নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে সবার। সুতরাং সবকিছু অবমুক্ত করে দেওয়ার পক্ষে কিন্তু আমি না, আমি অন্তত মনে করি আইসিসি এ ব্যাপারে সচেতন থাকবে, বিসিবিও সচেতন থাকবে। যদি সেরকম ইস্যু বিষয় সামনে উঠে আসে তবে শাস্তি তো পেতে হবে, আর ওই জুয়ারিকেও নিশ্চয়ই জুয়ারির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এরকমটা আমরা শুনছি, এবং জুয়ারির পরিচয় কিন্তু উঠে আসছে গণমাধ্যমে, এবং তার সম্পর্কে কিন্তু বিভিন্ন মিডিয়ায় ইন্ডিয়াতে বিভিন্ন অনলাইন তারপর বিভিন্ন গণমাধ্যমে কিন্তু তথ্য উঠে আসছে, এবং আমরাও জানতে পারছি যে এই বুকিকে তো এদের সমূলে উৎপাটনের জন্য কিন্তু চেষ্টা করা উচিত। ক্রিকেটারদের দায় অবশ্যই রয়েছে, সাকিব অবশ্যই ভুল করেছেন, এখন তো মনে হচ্ছে যে না তার দোষও রয়েছে, তিনি কেন এত দীর্ঘ সময় সেটা চেপে রাখলেন। সুতরাং তাকে তো কিন্তু কিন্তু এক ধরনের হেনস্থা হতে হয়েছে। আপনি যদি সাকিবকে ওই প্রেস মিটে দেখে থাকেন, এই সাকিব কিন্তু দেখে আমরা অভ্যস্ত না, সেই 2012 এশিয়া কাপের ফাইনালে আমরা তাকে কাঁপতে দেখেছিলাম, আর সেদিন তাকে ধরা গলায় প্রেস মিটটা শুরু করতে দেখলাম এবং কয়েকটা শব্দ মাত্র বললেন তখন কিন্তু গলায় শব্দগুলো আটকে যাচ্ছিল। তার মানে তিনি প্রচন্ড রকম ব্যথিত, তিনি একটা মর্মদন্তু পরিস্থিতির মধ্যে দিয়ে এখন যাচ্ছেন, সেটা তার জন্য ইতিমধ্যেই বড় শাস্তি হয়ে গেছে। তাওহিদ
জি, আমরা যেমনটা বলছিলাম যে আমাদের এই অনুষ্ঠানটি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে, এবং সেক্ষেত্রে অনেক দর্শক প্রশ্ন করেছেন, মন্তব্য করেছেন, যেমন একটি মন্তব্য পড়ে আপনাদের কাছ থেকে সংক্ষেপে সংক্ষেপে উত্তর চাইব। সেটি হচ্ছে আতাউর রহমান রঞ্জু, তিনি বলেছেন, আমার মনে হয় সাকিবকে আটকাতে দেশি বিদেশি চক্রান্ত ষড়যন্ত্র। দেবচৌধুরী, আপনার কি মনে হয়?
আসলে চক্রান্ত আছে কিনা এটা তো ইনভেস্টিগেশনের ব্যাপার। যেমন প্লেয়ার্সরা যখন আন্দোলন করলেন তখন মাননীয় বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বললেন পুরো ব্যাপারটাই একটা চক্রান্তের অংশ, চক্রান্তকারী কারা খুব দ্রুত বের হবে। তো একটা দেশের বোর্ড সভাপতি যখন ক্রিকেটারদের যৌক্তিক আন্দোলনের মধ্যে এই ধরনের চক্রান্তের আভাস পান, তো সেই ক্ষেত্রে সাধারণ মানুষ তো চক্রান্তের আভাস এর মধ্যে পেতেই পারে, দোষ তো দেওয়ার সুযোগ আসলে কম।
জি, মানজুর মোর্শেদ, আপনার কাছ থেকে জানতে চাই, এমডি মাসুদুর রহমান তিনি একটি বিষয় জানতে চেয়েছেন, তিনি লিখেছেন, পত্রিকায় দেখলাম আইসিসি কে প্রশ্ন করা হয়েছে সাকিবকে যে অপরাধে সাজা দেওয়া হলো সেই জুয়ারিকে কেন সাজা দেওয়া হলো না, আপনার উত্তর?
না, এটা কিন্তু আসলে আমরা যারা সাধারণ ক্রিকেট প্রেমী, ধরেন ক্রীড়া সাংবাদিকতা করি, এই সার্কিটের মধ্যে রয়েছে, এটা কিন্তু আমাদেরও একটা প্রশ্ন, যে সেটা হচ্ছে যে এই অজিত আগরওয়ালকে কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট টিমের ড্রেসিং রুমেও দেখা গেছে। হ্যাঁ, তো প্রশ্নটা আসলে খুবই জটিল এবং গভীর, যে এদের অস্তিত্ব কেন বিনাশ করা যায় না। এবং একটা জিনিস দেখেন, এই এই বুকি বুকি যারা যাদের নাম বেরিয়ে আসছে তাদের অনেকের নামের পেছনে আগরওয়াল, অর্থাৎ এই আগরওয়াল আসলে কি কোনো ব্যক্তি না কোনো সুডোনিম? প্রশ্ন কিন্তু অনেক, কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর আসলে খুবই খুবই তাৎপর্যপূর্ণ এবং খুব মানে যৌক্তিক উপায়ে খুঁজে বের করা উচিত যদি
মানজুর মোর্শেদ
আলটিমেটলি এই বিষ দূর করতে হয়।
জি, মানজুর মোর্শেদ, আপনাকে একটু একটা তথ্য জানিয়ে রাখি, নিশ্চয়ই আপনিও এর মধ্যে জেনে গেছেন, সেটি হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস একটি সংবাদ প্রকাশ করেছে এবং তিনি সেই সংবাদে বলা হয়েছে আগরওয়ালের বাড়ি ভারতের হরিয়ানায়, তবে এখন তিনি ভারতে থাকেন না, থাকেন দুবাইয়ে। জি, তো সব মিলিয়ে তিনি এই ধরনের কাজের সঙ্গে অনেকদিন ধরে জড়িত এমন তথ্য উঠে এসেছে প্রতিবেদন, এবং বলা হয়েছে তিনি ক্রিকেট নিয়ে তার একটি ক্রিকেট একাডেমিও রয়েছে, সব মিলিয়ে এত কিছু।
এই ব্যাপারটা আপনাকে একটু আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে আইসিসির আপনার যে ব্ল্যাকলিস্ট করা জুয়ারিরা আছেন কিংবা জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট আছেন, তার মধ্যে কিন্তু দীপক আগরওয়ালের নাম ছবি সবই আছে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে
সবই থাকার পরও তাকে 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 তা মানে তার বিষয় বা অন্যদের বিষয়ে কেন কোনো পদক্ষেপ এখন পর্যন্ত আইসিসি নেয়নি?
যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আইসিসির আন্ডারে কারা, আইসিসির আন্ডারে ক্রিকেটার্সটা, কোন জুয়ারি তো আইসিসির আন্ডারে না। তো আইসিসি যদি ওই জুয়ারিকে এখন 10 বছর 15 বছর ব্যান করে দেয়, তার কি যায় আছে?
না, শুধু ব্যান তো নয়, শুধু ব্যান তো নয়, একটি খেলাকে রক্ষার জন্য আইসিসির ওই কর্তৃত্ব রয়েছে কিনা, যে তারা চাইলে একটি দেশের সরকারের সঙ্গে কথা বলতে পারে যে আপনার দেশের এই নাগরিক,
আমি জানি না কর্তৃত্ব আছে কিনা, তবে তারা অনুরোধ তো করতেই পারে কিংবা সাহায্য তো চাইতেই পারে।
যেমন
ফর এক্সাম্পল বাংলাদেশে এরকম কোন ঘটনা ঘটলো, বাংলাদেশে কোন জুয়ারির সন্ধান পাওয়া গেল, সে নিয়মিত বাংলাদেশের ক্রিকেটারদের বা বাংলাদেশ ক্রিকেটকে ডিসটার্ব করছে, একটা বাজে দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন সেই ক্ষেত্রে আইসিসির কাছে যদি পর্যাপ্ত তথ্য প্রমাণ থাকে, সেই ক্ষেত্রে সেটা তারা হয়তো এই কাজটা করতেই পারে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে তারা তাদের তথ্য প্রমাণ পেশ করে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের সাহায্য তো চাইতেই পারে। এটা খুবই যৌক্তিক, এটা হতেই পারে, এটা শুধু বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো জায়গায় তারা চাইতে পারে, সেই অধিকার তো তাদের আছেই, কারণ এটা খুব নোবেল একটা পারপাসে যারা কাজটা করবে, যেহেতু তারা একটা নোবেল গেম চালিয়ে নিচ্ছে, সেই গেমে যারা ইন্টারঅ্যাক্ট করছেন, সেই গেমের গায়ে যারা কালিমা লাগাচ্ছেন, তাদের অ্যারেস্ট করতে বা তাদের আইনের আওতায় আনতে আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য চাওয়া তো আসলে একটা যৌক্তিক দাবির মধ্যেই পড়ে, তারা সেটা চাইলেই করতে পারেন। কিন্তু মূল বিষয়টা যদি আমরা ইন জেনারেল সাকিবের শাস্তির সঙ্গে একজন জুয়ারির শাস্তি, সাকিবের সাজা দেওয়ার সঙ্গে জুয়ারির সাজা দেওয়ার ব্যাপারটা মিলিয়ে ফেলি, সেটা একেবারেই ঠিক হবে না, কারণ দুটা সম্পূর্ণ দুই রকম বিষয়।
জি, মঞ্জুর মোর্শেদ,
তাহলে একটু একটু সংক্ষেপে বলি, সেটা জুয়া সংক্রান্ত কিন্তু বাংলাদেশের ল রয়েছে, এখন যদি কোনো বাংলাদেশি ওই দীপক আগরওয়ালের বিরুদ্ধে মামলা ঠুকে দেন, সেটা কিন্তু তিনি করতে পারেন, কোনো 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 কিন্তু সমস্যা নেই, এখানে কিন্তু বাংলাদেশেও তার বিরুদ্ধে মামলা ঠুকে দেওয়া যায়, কিন্তু তাকে বিচারের আওতায় আপনি আনবেন কিভাবে? এদেশের আইনে, বিদ্যমান আইনেই শাস্তির ব্যবস্থা রয়েছে, বিচারের ব্যবস্থা রয়েছে, কিন্তু তাকে আপনি আনবেন? তিনি তো এদেশে কেউ না, কিন্তু এদেশে আর ঢুকবেন না, সুতরাং তাকে আবার এই দেশে নিয়ে এসে আইনের আওতায় নিয়ে আসা, এই কাজটা করবে কেউ?
জি, আমরা দুজনের কাছ থেকে একটা আরেকটি বিষয় একটু পরিষ্কার হতে চাই। বাংলাদেশ ক্রিকেট দল এক সাকিবুল হাসানকে এক বছর না পেয়ে নিশ্চয়ই অনেক ভুগবে, বাংলাদেশ ক্রিকেট দলের আর কোনো খেলোয়াড়ের ব্যাপারে এমন কিছু হবার কোনো সম্ভাবনা রয়েছে কিনা, আপনাদের কাছে কোনো তথ্য রয়েছে কিনা? কারণ আমরা এটা তো জানি যে যে জুয়ারির ফাঁদে পা দিয়েছিলেন সাকিব আল হাসান, সেই জুয়ারির কাছে নাকি বাংলাদেশের আরো কয়েকজন ক্রিকেটারের ফোন নাম্বার রয়েছে। মঞ্জুর মোর্শেদ,
আমি যেটা জানি যে মুশফিকুর রহিমের কল লিস্ট চেক করেছিল এসইউ এবং তারা সেখানে কোনো কিছু পায়নি। তামিম ইকবাল কিন্তু সরাসরি নোটিশ করেছিলেন, তিনি প্রস্তাব পেয়েছিলেন, সঙ্গে সঙ্গে নোটিশ করেছিলেন। এর আগে যতটুকু জানি আফিফ হোসেনকে, তিনিও বোধ হয় এরকম নোটিশ করেছিলেন। যেহেতু দেব চৌধুরী সরাসরি ক্রিকেট বিট করেন, আমি নিশ্চিত যে দেবের কাছে আরো তথ্য রয়েছে। দেব, আপনার কাছ থেকেও জানতে চাই,
মঞ্জুর ভাই, আপনি যে তিনজনের নাম বললেন, সত্যিকার অর্থে এর বাইরে আমার কাছে আর এক্সট্রা কোনো তথ্য নেই। তবে সাথে আমি অ্যাড করে রাখতে চাই যে এই ঘটনার পরে যখন ভারতীয় দল বাংলাদেশ ছাড়ছিল, সেই মুহূর্তে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ক্রিকেটারদের সঙ্গে দেখা করেছেন এয়ারপোর্টে গিয়ে, এবং অনেকটা কি বলা যায় যে গণমাধ্যমের চোখ এড়িয়েই তিনি এয়ারপোর্টের ভিআইপি লাউঞ্জে তাদের সঙ্গে কথা বলেছেন। তো সেখান থেকে আমার সূত্র মতে তিনি প্রতিটা প্লেয়ারকে এই পার্টিকুলার একটা ব্যাপারে আবারও সতর্ক করেছেন এবং বেশ করা ভাষাতে সতর্ক করেছেন যে এই ধরনের কোন অ্যাপ্রোচ যদি সামনে আসে, সঙ্গে সঙ্গে যেন সংশ্লিষ্ট অ্যান্টি কারাপশন ইউনিটের কর্মকর্তাকে কিংবা টিম ম্যানেজারকে জানানো হয়, অর্থাৎ দ্রুততম সময়ের মধ্যে যেন আইসিসি ব্যাপারটা নোটিস করতে পারে, এবং কোন ক্রিকেটার যদি এটা করতে ব্যর্থ হয় এবং পরবর্তীতে আইসিসি থেকে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কোনো প্লেয়ার সম্পর্কে তথ্য প্রমাণ সহ এটা বলা হয় যে ওই পার্টিকুলার ইন্ডিভিজুয়াল এটা করতে ব্যর্থ হয়েছে, তখন বিসিবি আইসিসির পাশাপাশিও সেই ক্রিকেটারের এগেন্সে ব্যবস্থা নেবে। আমি আমার সূত্র মারফত অন্তত তিনজন প্লেয়ারের সঙ্গে কথা বলে এটা নিশ্চিত হয়েছি যে বোর্ড প্রেসিডেন্ট এই কড়া বার্তাটা তাদের দিয়েছেন।
জি, আমাদের আরো অনেক শ্রোতা রয়েছেন টেলিফোনে, তাদের একজনের প্রশ্ন নিয়ে আবার আপনাদের কাছে ফিরছি। শ্রোতা, আপনার কাছে অনুরোধ, আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন অথবা মন্তব্যটি করুন। হ্যালো,
হ্যালো,
জি শুনছি আমরা।
হ্যাঁ, পঞ্চগড় থেকে আবারও ডালিম কুমার বলছিলাম।
জি বলুন প্লিজ।
আজকের প্যানেলে আছে আমার প্রশ্ন, অনেক আলোচনা হলো, অনেক সংশয় দ্বিধা ভবিষ্যৎবাণী এবং অতীতের পর্যালোচনা হলো। তো আমাদের প্যানেলের কাছে আমার প্রথম একটা প্রশ্ন, শুধু প্রশ্নটাই রাখবো,
যে
আমরা যে আমাদের ভক্ত সমাজ বর্তমান সাকিবকে নিয়ে এত মানে সমালোচনা বা ক্রিয়া করতেছে, শঙ্কা প্রকাশ করতেছে, কিংবা এই বিসিবির প্রতি দুষ্টা পাচ্ছি, আমার মনে হয় এটা যতটা না বিসিবি দায়ী আপনাদের আলোচনার মাধ্যমে যেটুকু জানতে পারছি, কারণ সবটুকু দায় আমি বিশেষ করে সাকিবের কাছেই দিতে পারছি। তো এটা কি এখন কি আইনি পর্যায়টা
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু যেতে চাই ভারত এবং বাংলাদেশের ম্যাচের বিষয়ে। 3 নভেম্বর প্রথম টি-20 ম্যাচটি হবে, কিন্তু এরই মধ্যে দিল্লির বাতাস খুব খারাপ বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে, এবং আমরা দেখেছি এবং জেনেছি যে বাংলাদেশের খেলোয়াড়রা অনুশীলন করার সময় 2-1 জন খেলোয়াড় মাস্ক পরে অনুশীলন করেছে, এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের যারা দায়িত্বে রয়েছেন তারা বলেছেন যে খেলা সরানোর আর কোনো সুযোগ নেই দিল্লি থেকে। এই বাস্তবতায় বাংলাদেশ ক্রিকেট দল কতটা ভুগবে? মানজুর মুর্শিদ, খুব সংক্ষেপে, আমাদের হাতে সময় নেই।
না, বাংলাদেশ ক্রিকেট দল তো এমনি মেন্টালি লকডাউন হয়ে আছে, কিন্তু যেটা হয়েছে যে ওইরকম একটা ওয়েদারে অন্তত ক্রিকেট কেন কোনো স্পোর্টস ম্যাচই হতে পারে না, সেটা বলেছেন। সেটা আমরা জানি যে গণমাধ্যমে সুনীল ছেত্রী, ভারতীয় ফুটবল দলের অধিনায়ক, তিনি বলেছেন, গৌতম গম্ভীর, দিল্লির ছেলে, সাবেক ক্রিকেটার, তিনিও বলেছেন যে এইরকম ওয়েদারে অন্তত আর যাই হোক ক্রিকেট ম্যাচ হতে পারে না। ক্রিকেট ম্যাচ তো অনেক লম্বা ডিউরেশনে হয়, ফুটবল ম্যাচ হয়তো আপনি 90 মিনিট খেলে উঠে গেলেন, এটা তো সারাদিন ধরে খেলা হবে। আর যদিও এটি টি-20 ম্যাচ, 3 ঘন্টা সারা 3 ঘন্টা খেলা হবে, তো সেটা কিন্তু আলটিমেটলি ক্রিকেটারদের উপর একটা ইম্প্যাক্ট ফেলে। এবং লিটন দাস, তিনি মাস্ক পরে ওখানে অনুশীলন করেছেন, এবং দিল্লি কিন্তু অতিমাত্রায় দূষিত, এবং এই সময়টা বিশেষ করে দিওয়ালির পরের সময়টা কিন্তু আরো বেশি দূষণটা বাড়ে। তো সেটা কেন মাথায় থাকবে না যে শীত চলে আসছে এই সময়টা, দিওয়ালির সামনে, এই সময়টা তো দিল্লির পরিবেশ সবচেয়ে বেশি দূষিত থাকবে, তাহলে আমি কেন সেখানে খেলা দেব? একটা প্রশ্ন কিন্তু অবশ্যই আসছে, এটা যদি বাংলাদেশ করতো ভারতীয় ক্রিকেট দল কি সেখানে খেলতো? বিসিসিআই কি সেটা মেনে নিত? কেন এটা মেনে নিত? আমাদের আগের থেকে একটা সতর্ক থাকা উচিত ছিল। বিসিবি সেই সতর্কতা কেন রাখেনি, বা বিসিবি কেন আগের থেকে এইটা নিয়ে একটা ভূমিকা রাখতে রাখেনি?
যে ভারত মনে করে সবচেয়ে ভালো ক্রিকেট বোঝে, তারা এটাই কেন মাথায় রাখেনি? 30 সেকেন্ড।
তারা বোধ হয় শুধুমাত্র তাদের পার্সপেক্টিভ থেকে দেখেছে, তাদের ক্রিকেটাররা সেখানে খেলে অভ্যস্ত, এটাই তারা মাথায় রেখেছে। অন্য একটা দলের অভ্যস্ততা বা তাদের যে সমস্যা হতে পারে, তারা যে পরিস্থিতিতে হ্যাবিচুয়েট না, এটা বোধহয় তারা বিবেচনা নেওয়ার গুরুত্ব প্রয়োজন মনে করেন এবং গুরুত্ব দেয়নি। এবং এখানে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়ও দেখি, কেননা ক্রিকেট বোর্ড দিল্লির এই সমস্যাটা আজকে থেকে না, আরো 3-4 বছর আগে থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ব্যাপারটা নিয়ে বার্গেন করেছে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে।
আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, এবং দুঃখ প্রকাশ করছি সেসব শ্রোতাদের যাদের প্রশ্ন নিতে পারিনি, এবং সেসব দর্শকদের যারা ফেসবুকে মন্তব্য করেছিলেন, প্রশ্ন করেছিলেন, তাদের প্রশ্নগুলো নিতে পারিনি। নিশ্চয়ই আবারও একদিন কথা হবে, তখন নিশ্চয়ই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।